মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি তাহিরা কিবরিয়া। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর এবং বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে।
রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবছর প্রয়োজনীয় আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পাওয়ায় উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উন্নয়ন নিয়ে একটি প্রতিবেদন।
কত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিন এখানে কাজ করছে, তাদের জ্ঞান যদি সামান্য আমরা নিতে পারি আমাদের দেশের উন্নয়নের জন্য, এটা কম কি।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
আজ মঙ্গলবার 26 মার্চ, বাংলাদেশের 49তম স্বাধীনতা জাতীয় দিবস। দর্শক শ্রোতাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করছি আজকের সংবাদ পরিবেশনা। 71-এর মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি সালাম জানিয়ে শুরু করছি এ অনুষ্ঠানের। প্রথমেই আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
দিনের কর্মসূচির সূচনা হয় ভোরে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, পদযাত্রা, স্কুল শিক্ষার্থীদের ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু কিশোরদের বর্ণাঢ্য র্যালি। ঢাকায় শিশু কিশোরদের এক র্যালিতে প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ শেষে শিশুদেরকে আগামী দিনের কাণ্ডারি বলে আখ্যায়িত করে বলেন,
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন,
যে ধরনের গণতন্ত্র আমরা চাই সেটা হয়তো আমরা পাচ্ছি না।
জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার অন্যান্য সমাচার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান দলের ট্রাম্প মিত্রপক্ষীয়রা আজ সোমবার প্রত্যয় ব্যক্ত করেছেন যে 2016 নির্বাচনী প্রচারণা এবং ওই নির্বাচনকে ট্রাম্পের অনুকূলে প্রভাবিত করতে রুশ অভিপ্রায় বিষয়ে সংশ্লিষ্ট তদন্তানুসন্ধানকে তাড়িত করার পেছনে যারাই মূল ছিল তাদের ব্যাপারে তদন্তানুসন্ধান পরিচালনা করা হবে। ট্রাম্প নাম উল্লেখ না করেই বলেছেন, অনেকেই দারুণ অশুভ, খুবই বাজে কাজ করেছেন, আমি বলবো রাজনৈতিক প্রতারণামূলক কাজ করেছেন দেশের বিরুদ্ধে, তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে অবশ্যই, বলেন ট্রাম্প নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ ব্যতীত রেখেই। তদন্তানুসন্ধান চলাকালে ডেমোক্র্যাট দলীয়দের অনেকেই বারবারই উল্লেখ করেন তাদের বিশ্বাস ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের লোকজন নিশ্চয়ই রাশিয়ার সঙ্গে মিলে যোগ্য সাজশ করেছে এবং পরবর্তীতে প্রেসিডেন্ট বিচার ব্যবস্থার চোখ এড়ানোর চেষ্টা করেন বলে উল্লেখ করেন ওরা। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সিয়ারা স্যান্ডার্স বলেন, অপরাধ তৎপরতা যা কিনা কদাচ ঘটেইনি তাকে কি এড়িয়ে যাওয়া সম্ভব, কখনোই নয়। বলেন ডেমোক্র্যাট এবং অরক্ষণশীল মিডিয়ার উচিত ক্ষমা চাওয়া। 22 মাস যাবৎ চলতে থাকা তদন্তানুসন্ধান শেষে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের সন্ধানী প্রতিবেদনের যে সারাংশ প্রকাশ করেন তারই পর এসব মন্তব্য শোনা গেল। এখন ইসরায়েলি যুদ্ধ বিমান মঙ্গলবার ভোরে গাজা ভূখণ্ডের ওপর বিমান হামলা চালিয়েছে, আর ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে লাগাতার রকেট ছোঁড়া হচ্ছে বলে জানিয়েছে। এই যে সহিংসতা চলছে এখন, এর শুরুই হয়েছিল সোমবার হতে, যখন কিনা গাজা থেকে ছোঁড়া এক রকেটের আঘাতে তেল আভিভের উত্তরাংশের একটি বাড়িতে 7 ব্যক্তি জখম হন। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলা গাজার কয়েক ডজন লক্ষ্যস্থলে আঘাত হানে, আঘাত লাগে হামাস গোষ্ঠীর নেতার কার্যস্থলেও। ওই সময়টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠককালে তিনি বলেন, ইসরায়েল এটা বরদাস্ত করবে না, সহ্য আমি নিজেও করব না। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নির্বাচন পূর্ব এক পুরস্কার হাতে তড়িঘড়ি দেশে ফিরে যান। ওই পুরস্কার ছিল গোলান মালভূমির ইসরায়েলি সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। সোমবার ওই স্বীকৃতির নির্দেশপত্রে সই করার সময় ট্রাম্প বলেন, এটা কয়েক দশক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণে বলেছে যে ইসলামিক স্টেটের স্বঘোষিত খিলাফতের পর্যুদস্তকরণই সন্ত্রাসী গোষ্ঠীর চিরজীবনের ইতি মনে করাটা সঙ্গত নাও হতে পারে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র বাহিনীর বেশিরভাগটাকেই হঠিয়ে আনার মুহূর্তে এটাই ছিল বক্তব্য ওয়াশিংটনের তরফে। যুক্তরাষ্ট্র মদতপুষ্ট বাহিনী শনিবার দিন আইএস খিলাফত দলের বিরুদ্ধে বিজয় ঘোষণা দেয়, যার ফলদয়ে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলবর্তী বাগুজ শহরটি মুক্ত হয়েছে এখন, এবং যেখানটা কিনা কয়েকশো আইএস জঙ্গি পরাজয় স্বীকার করতে চাইছিল না এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী তাদের উপর উপর্যুপরি আঘাত হেনে চলছিল। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর হয়ে লড়াই করতে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি জঙ্গিরা দেশে ফিরতে পারেন এমন আশঙ্কায় বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার দ্বিতীয় রিপোর্টে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কর্মকর্তারা এই তথ্য দৈনিক প্রথম আলোকে জানিয়েছে বলে সংবাদপত্রটির অনলাইন সংস্করণে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ায় গত শনিবার আইএস এর সর্বশেষ ঘাঁটির পতন হওয়ার পর সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে 800 বিদেশি জঙ্গি বন্দী হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ওই বন্দীদের যারা যে দেশের তাদের সে দেশে নিয়ে বিচারের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুলিশের কর্মকর্তারা বলেছেন, এ সকল জঙ্গিদের মধ্যে কোন বাংলাদেশি থাকলে তারা দেশে ফিরে আসলে তারা যেন কোনোভাবেই গ্রেপ্তার এড়াতে না পারে সে বিষয়টি বিমানবন্দরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে বলা হয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবছরে প্রয়োজনীয় আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পাওয়াতে উদ্বিগ্ন, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
ইউনিসিয়ারের কর্মকর্তারা বলছেন, 2019 জন্য গত ফেব্রুয়ারিতে জেনেভায় দাতাদের বৈঠকে রোহিঙ্গাদের জন্য $920 মিলিয়ন সহায়তা প্রাপ্তির জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছিল, আর এ পর্যন্ত এর মাত্র 14% অর্থাৎ $143 মিলিয়ন মতো সহায়তা প্রাপ্তির প্রতিশ্রুতি পাওয়া গেছে। গত বছর $951 মিলিয়ন সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে 64% অর্থ পাওয়া গিয়েছিল। ইউনিসিয়ারের আঞ্চলিক প্রধান খালিদ খলিফা ঢাকায় সাংবাদিকদের বলেন, খালিদ খলিফা বললেন, এবছর প্রয়োজনের তুলনায় কম অর্থ সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এটা সত্যি যে বিশ্ব একের পর এক নানাবিধ সংকট মোকাবেলা করছে, এটা দুঃখজনক, আর এটাই অর্থ সাহায্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির ওই অভিমতের সাথে একমত পোষণ করে বলেন,
পরিবর্তিত পরিস্থিতি অভিবাসন এবং শরণার্থী বিষয়ে রোহিঙ্গাদের ব্যাপারে মনোযোগ আন্তর্জাতিক মহলে সীমিত হয়ে আসছে।
কর্মকর্তা এবং বিশ্লেষকগণ বলছেন, পরিস্থিতি এমনটি চলতে থাকলে ভবিষ্যতে অর্থ সহায়তা প্রাপ্তি আরও কমে যেতে পারে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণেতারা আজ প্রধানমন্ত্রী টেরিসা মের কাছ থেকে ব্রেক্সিট নিয়ন্ত্রণ নিয়ে নিতে ভোট দিয়েছে 329-302 ব্যবধানে। এ ভোটে সরকারের পদত্যাগী 3 মন্ত্রীও নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ায় মদত জুগিয়েছেন। এরা সরকারি মন্ত্রিত্ব থেকে ইস্তফাই দিয়েছিলেন যাতে কিনা নিয়ন্ত্রণ গ্রহণকারীদের সঙ্গে মিলে তাঁদের পক্ষে ভোট দিতে পারেন। নিয়ন্ত্রণ লাভকারী আইন প্রণেতারা এখন বিভিন্ন প্রস্তাব নিয়ে বিচার বিবেচনা করে দেখবেন যাতে করে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা প্রস্তাবই কার্যকর করা সম্ভব হয়। আঞ্চলিক একটি নির্বাচন পর্যবেক্ষণ গ্রুপ থাইল্যান্ডের রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলের বিরূপ সমালোচনা করছেন। সোমবার প্রকাশিত প্রাথমিক ফলাফল যা কিনা প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন, সে ভোট গণনায় সামরিক বাহিনীর সমর্থিত ফালাং প্রচারাতকে এগিয়ে থাকতে দেখা গিয়েছে, অথচ সংসদীয় আসনের ক্ষেত্রে লোকানুবর্তী হিউ থাইকেই ফালাং প্রচারাতের 97 আসনের বিপরীতে 137 আসনে এগিয়ে থাকতে দেখা গিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট শারীরিকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে স্বাস্থ্যগত কারণে 6 সপ্তাহের জন্য জেল থেকে বের হবার অনুমতি দিয়েছে। শরীফ এই মুহূর্তে দুর্নীতি দমন আদালতের রায়ে 7 বছর মেয়াদের জেল খাটছেন। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা বলছেন, 69 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর 2 বার ওপেন হার্ট অস্ত্রোপচার হয়েছে বিদেশে এবং স্বাস্থ্য এখন তাঁর ক্রমশই ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্টের রায়ে সাবেক প্রধানমন্ত্রীর দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়েছে, চিকিৎসা তাকে ওই দেশের ভেতরেই করাতে হবে, দেশের বাইরে যাওয়ার উপর তাঁর নিষেধাজ্ঞা রইল। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে, এবং আপনারা অনুষ্ঠানটি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এক বিবৃতিতে বলেন, আজ বাংলাদেশের 49তম স্বাধীনতা দিবস। এই দিনে বাংলাদেশের মানুষ জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের শৌর্যের কথা স্মরণ করে, যার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমি এখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং 26 মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি। আর এবারে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু কিশোররাই আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা গড়ার জন্য 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করার জন্য। আজ স্বাধীনতার 48 বছর। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, 3 বাহিনী প্রধান, কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষ। পরে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর প্রধানমন্ত্রী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার সাথে ছিলেন মন্ত্রী, এমপি সহ দলীয় নেতা কর্মীরা। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন।
আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং এটার সফলতা হবে, সার্থকতা হবে।
আমরা চাই আগামীতে এরকমই একটি দেশ থাকবে, এরকমই একটি সরকার থাকবে, যে সরকার নারীর ভিতরে কোনো বিভেদ আনবে না, নারীকে মানুষ মনে করবে, নারীকে সাথে নিয়ে চলবে।
বাংলাদেশ একটা রোল মডেল, কীভাবে দারিদ্র থেকে স্বাবলম্বী হওয়া যায়, এবং আমরা আশাবাদী আমাদের পরবর্তী জেনারেশন তারা অত্যন্ত একটা সুন্দর বাংলাদেশ পাবে, যেখানে প্রবৃদ্ধির হার থাকবে অনেক বেশি, যেখানে নাগরিক সুবিধা থাকবে অনেক বেশি, শিক্ষার হার থাকবে খুব সুন্দর। আমরা আশা করি আগামী প্রজন্মকে আমরা সেই বাংলাদেশ দিয়ে যাব।
2025 সালের মধ্যে ইনশাল্লাহ আমাদের নারীদের যে বাধা প্রতিকূলতা থাকবে না, নারীরা আমরা সর্বক্ষেত্রেই আমরা সবাই কাছেই আমরা সম্মানিত হব।
আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখি যে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কেউ না কেউ বেশ নাম করে যাচ্ছে, বেশ লিস্টের মধ্যে আসছে। তো আশা করি আমাদের সরকারের যদি সাপোর্ট থাকে এবং আমাদের বহির্বিশ্বের সাপোর্ট থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাব।
পরে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের কুচকাওয়াজে যোগ দিয়ে শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরাই গড়ে তুলবে আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের, তোমরাই গড়ে তুলবে আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য রইল, তোমরা বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, সেটাই আমরা কামনা করি।
পরে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ উপভোগ করেন।
রক্ত লাল হয়েছে কাল হয়েছে।
ছোট ছোট শিশু কিশোররা এ সময় তাদের স্বপ্নের কথা তুলে ধরে।
আজকে 26 মার্চ স্বাধীনতা দিবস, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আমি মানুষের সেবা করতে চাই,
আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই।
আমার ইচ্ছা সবাই চিকিৎসা করবো, তাই আমি ডাক্তার হতে চাই।
আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই, আমি সাকিব আল হাসানের মতো ভালো বোলিং করতে পারি, ভালো ব্যাটিং করতে পারি, এর জন্য আমি ক্রিকেটার হতে চাই।
শিক্ষক হতে চাই, সবাইকে পড়াতে চাই, সেজন্য আমি টিচার হতে চাই।
1971 সালে দেশটা কিভাবে স্বাধীন হলো, আমাদের দেশে কারা কত মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশটা পেলাম, তারপরে জাতির জনক বঙ্গবন্ধুর উৎসাহে বা ওনার ডাকে যে লক্ষ লক্ষ মানুষ ওনার ডাকে সাড়া দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেটা সম্পর্কে আমাদের স্কুলে বাচ্চারা জানায়।
1971 সালের 26 মার্চ স্বাধীনতা ঘোষিত হয়েছিল, তারপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পেয়েছিল এক স্বাধীন রাষ্ট্র। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস।
ভোরের চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 20 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। এ সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রক্ত ঝরা পৃথিবীতে রক্তের নেই কোনো মূল্য, রক্ত দিল 30 লাখ নিয়েছিল স্বাধীনতা।
যে উদ্দেশ্য নিয়ে, যে আদর্শ নিয়ে, যে চিন্তা নিয়ে, যে চেতনা নিয়ে এত মানুষ মারা গেল, শহীদ হলো, বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল, সেই আদর্শটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হয় কুচকাওয়াজ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামে জাদুঘর নির্মাণের কথা জানান জেলা প্রশাসক। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার কথা বলেন চট্টগ্রামের মেয়র।
বঙ্গবন্ধুর সামনে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পারব।
এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর ফয়েসলেক বৌদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন ও প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে পালন করা হয় গণহত্যা দিবস।
হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
সারা দেশের মতো বাংলাদেশের উত্তরের জেলাগুলোতেও পালিত হয় মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে বগুড়ার পুলিশ শহীদদের স্মরণে লক্ষ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
দিবসটি উপলক্ষে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসে দেশ নিয়ে নানা ভাবনার কথা জানালেন সুশীল সমাজ।
আমাদের আহ্বান থাকবে কোনো বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এই এগিয়ে যাবে, এই আশা আমরা করছি।
নারীদের ক্ষমতায়ন, নারীদের অধিকার, এই বিষয়গুলোর দিকে আমাদের সবারই নজর দিতে হবে এবং দেশের প্রধানকে এটা নিয়েও ভাবতে হবে। দেশের নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, এটা বন্ধ হোক।
এদিকে 25 মার্চের কালো রাতে লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা পুলিশ। এই ব্যতিক্রম ধর্মী আয়োজন সবার নজর কেড়েছে। এ প্রসঙ্গে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমরা মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধা আত্মত্যাগ করেছেন অথবা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম।
মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ভারতের নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে ভুয়া ভোটার এবং মৃত ভোটারদের নাম বাদ দিয়ে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়।
গত 14 জানুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর ফের নাম তোলার সুযোগ দেওয়া হয়। দেশের বিরোধীদের দাবি ছিল ভুয়া ভোটারদের চিহ্নিত করতে আরও তৎপর হোক নির্বাচন কমিশন। গত 10ই মার্চ ভোটের দিন ঘোষণার পর নাম বাদ দেওয়া ও ভুল সংশোধন বন্ধ করে দেয় কমিশন। এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। দেশের প্রতিটি স্বীকৃত দলকে বিনামূল্যে এই তালিকা তুলে দেবে নির্বাচন কমিশন। মনোনয়ন তুলে নেওয়ার 3 দিন আগে রাজনৈতিক দলগুলি এই তালিকা পাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, সংশ্লিষ্ট তালিকা দেশের রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিলে আশা করা যায় নির্বাচন প্রক্রিয়ায় নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পারবে দেশের নির্বাচন কমিশন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের সাধারণ নির্বাচন এগিয়ে আসছে, এর বিভিন্ন দিক নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে বিস্তারিতভাবে আলোচনা করছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ এই সাধারণ নির্বাচন আসন্ন। আজকে আমরা কথা বলব নিরপেক্ষভাবে ভোটদান সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে। কলকাতা থেকে সরাসরি টেলিফোনে আছেন দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্করদা, প্রথমেই জানতে চাই যে ভারতে নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা?
বিপুল ক্ষমতা আছেন, বিপুল ক্ষমতা, সেটা আগে যতটা জানা ছিল তার চেয়ে অনেক বেশি জানা গিয়েছে। টিএন সেশন নামে একজন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার আসার পর, আসলে সেটা আমি পরে বলছি, ভোটের দিন ঘোষণার পর থেকেই বলতে গেলে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনিক পুরো দায়িত্ব সিংহভাগই কমিশনকে নিতে হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী এই কটা দিনের জন্য নির্বাচন কমিশন সর্বশক্তিমান। মুখ্য নির্বাচন কমিশনার বস্তুত বলতে গেলে প্রধানমন্ত্রীর থেকেও ক্ষমতাশালী এই কদিনের জন্য, এবং এই ক্ষমতা যে কতটা তা দেখিয়ে দিয়েছিলেন, যার কথা আমি একটু আগে বললাম, টিএন সেশন নামে একজন আইএএস অফিসার, মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার, তিনি 1990 থেকে 1996 6 বছর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন, এবং তিনি সংবিধানে নির্বাচন কমিশনকে যে কতখানি ক্ষমতা দেওয়া হয়েছে সেটা তিনি প্রথম দেখিয়ে দিয়েছেন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতে তিনি যা করেছেন কেউ ভুলবে না। তার জন্য তিনি পরে রিটায়ার করার পর ম্যাগসেসে পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। প্রচুর হুমকি দেওয়া হয়েছে, জীবন বিপন্ন হয়েছে, তিনি পরোয়া করেননি, দোর্দণ্ড প্রতাপ এই ভদ্রলোকের জন্য। আমরা জানলাম যে গণতন্ত্রের ক্ষমতা সত্যি কতদূর। তিনি যেসব নিয়ম প্রবর্তন করেছিলেন তার মধ্যে আমি কয়েকটা বলছি, সব বলা এই স্বল্প পরিসরে সম্ভব না। আদর্শ আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করা, ভোটার আইডেন্টিটি কার্ড যেটা প্রত্যেক ভোটদাতাকে দিতে হয় সেইটার ব্যবস্থা করা, প্রার্থীদের খরচের সীমা বেঁধে দেওয়া, ভোটদাতাদের ঘুষ দেওয়া বা ভয় দেখানো বন্ধ করা, এরকম আরো অনেক। সুতরাং বুঝতেই পারছো যে ক্ষমতা নির্বাচন কমিশনের বিপুল আছে, এবং এই কদিন তারা মানে কোনো সত্যিকারের কোনো বন্ধন নেই। আসান
নির্বাচন কমিশনার যার কথা আপনি বললেন টিএন সেশন, এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার কে থাকছেন?
তিনি, তার নাম হচ্ছে সুনীল অরোরা, তিনি মুখ্য নির্বাচন কমিশনার। তাকে আমরা দেখেছি সবাই আগে, অতটা তিনি লাইমলাইটে আসেননি, প্রচারের আলোয় আসেননি, কিন্তু 10ই মার্চ এই মাসের 10 তারিখে তিনি যখন ভোটের দিন ঘোষণা করলেন তখন থেকেই তাকে আমরা বুঝলাম যে এইবার তাঁর শাসন কায়েম হচ্ছে। আগে ছিল ওই সেশনের শাসন বলা হতো, এখন সুনীল অরোরা, তিনি প্রকৃতপক্ষে ভারতের সমস্ত আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু তিনি ভার নিয়েছেন।
দেখার বিষয় হবে যে সুনীল অরোরা টিএন সেশনের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা নির্বাচনের।
আসলে তার আগেও তো আরো কয়েকজন এসেছেন, টিএন সেশনের মতন আর কেউ হননি, তাহলেও টিএন সেশন দেখিয়ে দিয়েছেন যে সত্যিকারের ইচ্ছে থাকলে উপায় হয়।
নিশ্চয়ই নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় এবং পরে এই কমিশনের কি কি দায়িত্ব রয়েছে?
হ্যাঁ, এটা প্রচুর দায়িত্ব। নির্বাচনের বহু আগে থেকেই নির্বাচন কমিশনকে ঠিক করতে হয় ভোটার তালিকা, সেগুলো ঠিকঠাক আছে কিনা, সম্ভাব্য ভোটের দিন তারিখ কবে হতে পারে সেটা ঠিক করতে হয়, এবং কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে সেই সব জায়গায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী পাঠানো যাতে নির্বিঘ্নে ভোট হয়, ভোট কর্মীদের পাঠানো, কারণ এই ভোটগুলো নিতে হয় যে সমস্ত সরকারি কর্মচারীদের প্রথমে একটা অঙ্গীকার করে নিতে হয় চাকরিতে ঢোকার সময় যে সরকারি কাজে যেমন করতে হবে তাদের, মানে যে কোনো কিছু না করা চলবে না, তেমন গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সেটা তাদের কিন্তু কাজ করতে হবে। সুতরাং সরকারি সাহায্যপুষ্ট স্কুলগুলো, কলেজ, স্কুল, ব্যাংক এবং সরকারি কর্মচারী তো আছেনই, এদের প্রত্যেকে কিন্তু ভোটের দিন যদি বলা হয় তাহলে তাদের সেই সব জায়গায় যেতে হবে যেখানে ভোট কেন্দ্র পড়বে তাদের যেতে হবে। এইগুলো সব ঠিক করতে হয়, তারপরে ভোট হয়ে গেলে ভোট বাক্স বা ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা ইভিএম বলে সেগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে আসা, সেখানে লক অ্যান্ড কিতে রাখা এবং সবশেষে গণনার ব্যবস্থা করা, জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা পর্যন্ত তাদের বিশাল দায়িত্ব। মাঝখানে
সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলছিলাম কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে ভারতের নির্বাচন নিয়ে। আমরা চেষ্টা করছি তার সাথে যোগাযোগ আবার করার, যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের কথা অব্যাহত থাকবে। আমার মনে হয় যে বিষয়গুলো তিনি বলছিলেন দীপঙ্কর চক্রবর্তী, আপনারা জানেন যে ভারতের লোকসংখ্যার ভিত্তিতে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এবং সে কারণেই ভারতের এই নির্বাচনের দিকে সারা পৃথিবীর নজর থাকে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেই রাষ্ট্রের লোকসংখ্যা বিপুল অর্থাৎ 1 বিলিয়নের ওপর, 100 কোটির ওপরে, এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ এবং কর্মকর্তা নিয়োগ করতে হয়। এবং সম্ভবত আমরা আবার যোগাযোগ করতে পেরেছি দীপঙ্করদা, আপনি শুনতে পাচ্ছেন?
আমি আবার এসেছি
লাইনে। আচ্ছা দীপঙ্করদা, একটু জানতে চাই যে ভারত তো লোকসংখ্যার ভিত্তিতে ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তো বর্তমানে এই বিপুল লোকসংখ্যার জন্য লোকসভা কেন্দ্রের সংখ্যা কত, ভোট গ্রহণ কেন্দ্র বা বুথ কতগুলো, এবং লোকসংখ্যাই বা কত ভারতের বর্তমানে?
হ্যাঁ, এটা সংক্ষেপে বলে দিই, লোকসংখ্যা বর্তমানে এই মুহূর্তে হচ্ছে 136 কোটি 48 লক্ষের কিছু বেশি, চীনের প্রায় কাছাকাছি। আর লোকসভা কেন্দ্র হচ্ছে মোট 543টি, মানে সংসদের লোকসভার আসন সংখ্যাও তাই। আর প্রত্যেকটি বুথে 1200 করে ভোটদাতা যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা হয়। 1200 করে ভোটদাতা এক একটি বুথের জন্য লাগলে যেখানে যতটা দরকার ততগুলো বুথের ব্যবস্থা করতে হয়, 1200-র বেশি হয়ে গেলে আবার অন্য বুথ খুলতে হয়, সেই অনুযায়ী বুথের সংখ্যা ঠিক হয়। কাজে ওটা বলা খুব মুশকিল, লোকসংখ্যার উপর নির্ভর করে। আসান
ধন্যবাদ দীপঙ্করদা, আজকে আমাদের সময় শেষ, তবে আদর্শ নির্বাচনী আচরণ বিধির এই প্রসঙ্গটি নিয়ে আমরা আপনার সাথে ভবিষ্যতে আবার কথা বলবো, অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে হবে, তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে বলে কানেটিকেটের ইয়েল বিশ্ববিদ্যালয়ে 22 থেকে 24 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন সম্মেলনে এই মতামত প্রকাশ করলেন বাংলাদেশি পেশাজীবীরা। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন, এবং সেলিম হোসেন কানেটিকেটের ইয়েল বিশ্ববিদ্যালয়ে সেই সময় উপস্থিত ছিলেন। সেলিম
জি ধন্যবাদ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের তিন দিনের এই সম্মেলনে বাংলাদেশ থেকে সহ বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশ্লেষকরা এসেছিলেন, বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ের, শিক্ষক, পেশাজীবী, তারপরে গবেষক, নানান ক্ষেত্রে এসেছিলেন। তো এর মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন শীর্ষ অর্থনীতিবিদ এসেছিলেন এবং ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে প্রধান চ্যালেঞ্জগুলো রয়েছে সামনে আগামী 30 বছরে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হচ্ছে এটি খুব দ্রুত হচ্ছে এবং এই প্রবৃদ্ধির গতিকে যেন টেকসই করা যায়, কিছুদিন পরে যেন থেমে না যায়, এই দিকে নজর রাখা, বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে যেন কাজে লাগানো যায়। কারণ বাংলাদেশে 15-30 মধ্যে যে বিপুল সংখ্যক তরুণ রয়েছেন তাদের প্রায় 30% বেকার, এই তরুণ জনগোষ্ঠীকে যেন কাজে লাগানো যায়, এই কথা তিনি বলেছিলেন। তো এছাড়াও সেখানে অনেকেই অংশ নিয়েছিলেন, ডক্টর মুস্তাফিজুর রহমান ছিলেন অর্থনীতিবিদ, মামুনুর রশিদ ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাবেক, বিরূপাক্ষ পাল ছিলেন। তো তাদের সবার বক্তব্যেই এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছিল। তো ডক্টর আতিউর রহমান যে কথাগুলো বলেছিলেন তার কিছু অংশ, বিডিআইয়ের মতো যেসব সম্মেলন হয় এই সম্মেলনে এই ধরনের আলোচনায় বাংলাদেশ কতটা উপকৃত হয় সে বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন আমি একটু শোনাচ্ছি।
লাভ তো হচ্ছে, কারণ আমাদের যে ডায়াসপোরা আছে বিদেশে, যে সমস্ত বিজ্ঞানীরা আছে, অর্থনীতিবিদ আছে, তারা সারা পৃথিবীর সাথে তাদের জ্ঞানের নেয়া দেয়া করে, সুতরাং তাদের ভাবনাগুলো আমাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ, নীতি নির্ধারকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এরকম সম্মেলনে এসে আমরা একজনের কথা আর একজনের কাছ থেকে শুনতে পাই এবং আমরা যারা দেশে থাকি, আমরা যে অভিজ্ঞতাটা নিয়ে আসি এটা যারা এখানে বিদেশে থাকে তাদেরকে আমরা দিতে পারি আর তাদের অভিজ্ঞতাগুলো আমরা নিয়ে যেতে পারি দেশে। সুতরাং এই দেয়া নেয়ার মধ্য দিয়েই আসলে একটা সম্ভাবনা তৈরি হয়, যাতে যে কোনো পলিসি রিফর্ম যদি করা লাগে, কোনো সংস্কার যদি করা লাগে, সেগুলো আমরা এখান থেকে আমরা গ্রহণ করতে পারি। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশটা তো আজ 56,000 বর্গ মাইলের মধ্যে শুধু নেই, বাংলাদেশ আমাদের ছড়িয়ে আছে সারা পৃথিবীব্যাপী, তাই না? একটা বাংলাদেশ নিউ ইয়র্কে আছে, একটা আছে ওয়াশিংটনে, একটা আছে লন্ডনে। সো এই বাংলাদেশের সমস্ত অভিজ্ঞ মানুষগুলো যারা এখানে এতটা উপরে আছে, কত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিন এখানে কাজ করছে, তো তাদের জ্ঞান যদি সামান্যও আমরা নিতে পারি আমাদের দেশের উন্নয়নের জন্য, এটা কম কি? আমি মনে করি এই ধরনের কনফারেন্স আসলে সেই জ্ঞানের যে উৎসগুলো এগুলোর সন্ধান দেয় আমাদের এবং দেশকে উন্নত করবার জন্য আমাদের সাহস যোগায়।
ডক্টর মুস্তাফিজুর রহমান, ডক্টর আতিউর রহমান ছাড়াও ডক্টর মুস্তাফিজুর রহমান বললেন যে বাংলাদেশে যে প্রবৃদ্ধি হচ্ছে এর মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য একটি বিরাট বাধা হয়ে যেতে পারে, সেটি নিরসনে নজর রাখতে হবে। এছাড়াও তিনি আরও যেসব কথা বললেন আমি তার বক্তব্য শোনাই।
আমাদের গুণগত উৎকর্ষতা শিক্ষার এবং মানসম্মত শিক্ষা আমাদের দিতে হবে, এদিকে নজর দিতে হবে এবং সে শিক্ষা যাতে করে আমাদের আগামী দিনের যে কর্মসুযোগ তার সাথে যাতে সম্পৃক্ত হয় এবং সংশ্লিষ্ট হয়, সেই চাহিদা এবং সরবরাহের এখন যে একটা আমরা পার্থক্য দেখছি সেটা যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের দেশে ইনইকুয়ালিটি বাড়ছে, বৈষম্য বাড়ছে, যে আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যেখানে বড় বৈষম্য দিয়ে অগ্রযাত্রা শুরু হয় তখন কিন্তু তাদের প্রবৃদ্ধির একটা শ্লথগতি চলে আসে। এসবগুলোতে আমাদের এই যে নতুন যে প্রজন্মের যে চ্যালেঞ্জ, এগুলোকে আমরা যদি ট্যাকল করতে হয় তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের যে সুশাসন, এগুলোর উপরে আমাদের নজর দিতে হবে।
বাংলাদেশের ব্যাংকার মামুনুর রশিদের ছোট্ট একটি বক্তব্য শোনাই।
যেভাবে আমাদের রাজনীতি এবং রাজনৈতিক অর্থনীতি এগুচ্ছে, যে কে শুনে কার কথা যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমরা আগে দেখেছি যে বিভিন্ন ধরনের সিরিজ বের হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও, বিভিন্ন সেক্টরকে কেন্দ্র করে বিডিআইও সে আদলে অনেকগুলো সেক্টরকে বেছে নিয়েছে, এবং সেই বিষয়গুলো যদি সরকার এবং একাডেমিশিয়ানরা এমনকি পলিসি প্ল্যানাররা যদি তারা কিয়দাংশ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে আমরা চিন্তা পরিক্রমায় বেশ কিছুটা পরিবর্তন এবং পজিটিভ ইম্প্যাক্ট যাকে বলে তা দেখতে পারবো।
বিডিআইয়ের প্রেসিডেন্ট মুনির কুদ্দুস, ডক্টর মুনির কুদ্দুস বললেন এই সম্মেলন করবার মূল লক্ষ্য সরকার যেন এ থেকে কিছু গ্রহণ করে, বুদ্ধিজীবী পেশাজীবীদের মধ্যে মতামত যে বিনিময় হয় তা থেকে উন্নয়নের অনেক বিষয় বেরিয়ে আসে, এবারও আসবে বলে তিনি বিশ্বাস করেন।
আমাদের মেইন আউটকাম হচ্ছে যে আমরা একটা স্পেস ক্রিয়েট করি যেখানে এইসব আলোচনা হতে পারে, যেখানে বিভিন্ন আইডিয়াসগুলো এক্সচেঞ্জ হয়, বিভিন্ন রিসার্চ প্রেজেন্ট হয় এবং খুব হাই কোয়ালিটি একটা, এবং আমরা মনে করছি যে এগুলো ইম্প্যাক্ট হবে অন পলিসি মেকিং, এগুলো ইম্প্যাক্ট হবে অন ডেভেলপমেন্ট ডিরেক্টলি ইনডাইরেক্টলি। সো এই যে নেটওয়ার্কিংটা হচ্ছে, ক্রস এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য।
এই সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে বক্তৃতা দিয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক তরুণ শিক্ষাবিদ ডক্টর রেশমান হুসাম। তিনি কক্সবাজারে শিবিরে সফর করেছিলেন এবং কি অভিজ্ঞতা পেলেন প্রশ্ন করেছিলাম।
When I ask them, যখন জিজ্ঞেস করি ওনারা কি বলে, বলে বাসায় যেতে চাই, they say I want to go home and they say হাতের কাজ দেন, those are the two things. They ask for my help to send them back home and they ask for something to do in the camps. And now, of course, they know. I ask them, why would you want to return? Why would you want to return? You know what they've done to you. And what they say is, don't you know what home is? Home is heaven. Right? Home is my heaven. I want to return home. With the citizenship, with the rights, with the compensation for my lost land.
Do you believe that is going to happen?
It's a dangerous thing to say yes or no, because there are political reasons to keep pushing for Myanmar to bring the refugees home, because it is indeed their home.
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন স্থানে মেধাবী বাংলাদেশি যারা শিক্ষক হিসেবে কাজ করছেন বিভিন্ন বিষয়ে, তারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের সামনে যেসব সম্ভাবনা এবং বাধা রয়েছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন কিভাবে সেই সব বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রগতির গতিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সামনের দিনগুলোতে সত্যিকারের সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠন করা যায়, সেই পরামর্শ দিয়েছেন এবং আশা করেছেন এই পরামর্শগুলো বাংলাদেশের নীতি নির্ধারক মহল গ্রহণ করবেন এবং কাজে লাগাবেন। আজকের মতো বিডিআই সম্মেলনের খবর এখানে শেষ করছি, ভালো থাকবেন।
যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার 2016 সালের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা না থাকার বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রাজনৈতিক জোট যেন আরও একবার বিজয়ের স্বাদ পেলেন। তবে এই অনুসন্ধানেই ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম ম্যালনের প্রতিবেদন থেকে বিস্তারিত শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প 2016 সালের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে সদ্য সমাপ্ত তদন্তের প্রতিবেদন নিয়ে অত্যন্ত মনঃক্ষুণ্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন,
I will tell you, I love this country. I love this country as much as I can love anything. My family, my country, my God. But what they did, it was a false narrative. It was a terrible thing. We can never let this happen to another president again.
তিনি বলছিলেন, আমি এই দেশকে ভালোবাসি, আমার সৃষ্টিকর্তা, আমার দেশ, আমার পরিবার, আমি সব ভালোবাসি, তবে তারা যা করেছে তা একেবারেই মিথ্যে। একজন প্রেসিডেন্টের জন্য এটি ছিল খুবই খারাপ একটি ব্যাপার, এর যেন পুনরাবৃত্তি না হয় আমাদের তা খেয়াল রাখতে হবে, আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে এমন যেন না হয়। বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নেতৃত্বে রাশিয়া বিষয়ক এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ের উল্লাস করবেন, কেননা তদন্তে রাশিয়ার সঙ্গে 2016 সালের ওই নির্বাচনী প্রচারণার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তবে মুলার এই বিষয়টি খোলাসা করে বলেননি যে প্রেসিডেন্ট ট্রাম্প বিচার কাজে হস্তক্ষেপ করেছেন কিনা। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ওই সম্পর্কে পর্যাপ্ত প্রমাণের অভাব থাকায় অনুসন্ধানে আর এগোতে চাননি, তবে বিশেষ কৌঁসুলি মুলারের অনুসন্ধানে ওই বিষয়ে কোনো প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্ররা সোমবার সংবাদ মাধ্যমের ওপর চড়াও হন, যার মধ্যে ছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র সারা হাকেবি স্যান্ডার্স। সারা সংবাদ মাধ্যম সম্পর্কে বলেন,
It's not just that they reported and spread a slanderous, malicious lie, but they hoped for the takedown of the President of the United States.
কলঙ্কপূর্ণ বিদ্বেষপরায়ণ সংবাদ প্রচার শুধু নয়, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন চেয়েছিল, বললেন সারা হাকাবি স্যান্ডার্স। আরও একজন দৃঢ় ট্রাম্প সমর্থক রিপাবলিকান সেনেটর লিন্সে গ্রাহাম বলেন, সময় হয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাবার। কিছু কিছু মানুষ কখনোই মুলারের এই প্রতিবেদন মেনে নেবে না, আমি বা উইলিয়াম বার যত চেষ্টাই করি না কেন। তবে জনাব মুলার পুঙ্খানুপুঙ্খভাবে এই প্রচারণার সঙ্গে রাশিয়ার যোগসূত্রের বিষয়টি খতিয়ে দেখেছেন। বিরোধী ডেমোক্রেটদের কৌতূহল বেশি ছিল ট্রাম্পের বিচার কাজে বিঘ্ন সৃষ্টি করার বিষয়টি নিয়ে। তারা রবার্ট মুলারের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে। হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরাল্ড নাডলার বলেন,
His conclusions raise more questions than the answer, given the fact that Mueller uncovered evidence that, in his own words, does not exonerate the president.
তিনি বলছিলেন, তার তদন্তের ফলাফল অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। মুলারের অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে তা কিন্তু এই প্রমাণ করে না যে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি নির্দোষ। সাবেক কেন্দ্রীয় সরকারের আইনজীবী প্রীত ভারারা বলেন, বিচার কাজে বিঘ্ন সৃষ্টির বিষয়ে মুলারের অভিমত না দেবার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই মামলাটি দায়ের হওয়ার খুব কাছাকাছি চলে এসেছিল, কেননা মুলার এই বিষয়ে কোনো অভিযোগ আনা যায় কিনা তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেননি, এবং আপনি তখনই এমনটি করবেন যখন বাধা সৃষ্টির পর্যাপ্ত প্রমাণ থাকবে। তবে বার্নি স্যান্ডার্সের মতো ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীর জন্য এই বাধা সৃষ্টির বিষয়টি হতে পারে আগামী 2020 সালের নির্বাচনী প্রচারণার জন্য একটি মোক্ষম বিষয়। বার্নি স্যান্ডার্স বলেন,
I want the whole damn report because nobody, especially this president, is above the law.
বার্নি বললেন, আমি এই অনুসন্ধানের পূর্ণাঙ্গ প্রতিবেদন চাই, কেননা কেউ আইনের ঊর্ধ্বে নয়, বিশেষ করে প্রেসিডেন্ট। এরপরও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিউ ইয়র্কের কংগ্রেস এবং আইনজীবীদের তদন্তের মুখোমুখি হতে হবে। তবে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার ল্যারি সাবাটো মনে করেন, এই বিষয়ে অভিশংসন হওয়া তো দূরের কথা, বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের প্রতিবেদনের ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পকে এক ধরনের রাজনৈতিক উন্নতি সাধনে সহায়তা এনে দিয়েছে। তিনি বলেন,
It's easy to advocate for impeachment. It is very difficult, almost impossible, to actually achieve impeachment and conviction.
তিনি বললেন, অভিশংসন করা খুব সহজ, তবে অভিযুক্ত করে দণ্ডিত করা অনেক অনেক কঠিন। বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদনের ফলে রাজনৈতিক উন্নতি সাধনে সাহায্য পাবার পর প্রেসিডেন্ট ট্রাম্প আগামী নির্বাচনে অংশ নিতে এখন প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছেন।
আর এবারে শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক পরিবেশনা, ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ তাহলে সাবরিনা, আমরা কি নিয়ে আলোচনা করব কিছু অনুমান করতে পারছো?
না তো, আপনি তো এখনো বলেননি, তাহলে আজ আমরা কি নিয়ে আলোচনা করছি?
আজ নহে সে কথা নাই বা বললাম সাবরিনা, আমাদের যে দুজন বন্ধু লুসিয়া আর কাভে এই অনুষ্ঠানে সবসময় থাকে, তাদের কাছে না হয় জেনে নেওয়া যাক যে আজকের বিষয়টা কি।
I just found out something that will blow your mind.
What is it?
Did you know that you can make conditionals without the if clause?
এখানে কাভে লুসিয়াকে বলছে যে আমি এমন কিছু এখনি জানলাম যা blow your mind. মানে এই কথাটা সে বললো যে ব্লো ইওর মাইন্ড, তো আমি কিন্তু এই ব্লো ইওর মাইন্ড এই কথাটার মানেটাই বুঝতে পারছি না।
আচ্ছা সাবরিনা, ব্লো ইওর মাইন্ড এর মানে হচ্ছে অবাক হওয়া বা আশ্চর্য হওয়া। তার মানে হলো কাভের সম্পূর্ণ বাক্যটা এরকম হবে, আমি এখনই এমন কিছু জানলাম যাতে আপনি অবাক হবেন।
আচ্ছা, তাহলে তো মানেটা বুঝলাম। তাহলে সে কি জানতে পেরেছে?
কাভি বলছে যে সে জেনেছে কন্ডিশনাল বাক্য
ইফ প্লাস ছাড়াই কিন্তু তৈরি করা যায়।
আচ্ছা, কিন্তু আমি তো সব সময় জানতাম যে কন্ডিশনাল বাক্য তৈরি করতে হলে ইফ ক্লজ যোগ করতে হবে। তাহলে কাভে যে কথাটা বলছে সেটা কিভাবে সম্ভব হবে?
আচ্ছা, তুমি আসলে ঠিকই বলেছো প্রথমে যে সাধারণত কন্ডিশনাল বাক্যে আমরা ইফ ক্লজ ব্যবহার করি এবং ইফ ক্লজ ব্যবহার করা হয়। অন্য কথায়, ইফ ক্লজ ব্যবহার করলেই তখন বাক্যটা কন্ডিশনাল হয় বা শর্ত সাপেক্ষ হয়। তবে কাভে যে কথাটা বললো আমাদের যে ইফ ক্লজ বাদ দিয়েও কন্ডিশনাল বাক্য তৈরি করা যায়, সেটা কিভাবে সম্ভব সে কথা বুঝতে হলে শোনা যাক তাহলে কাভে আর লুসিয়ার বাক্যালাপ।
Well, it's true that you don't need the word if to make conditionals, but you do need a conditional clause along with the main clause, or it won't make much sense.
But you don't always need if.
That's what I said.
Actually, that's what I said.
So conditional sentences have two parts, the conditional clause and the main clause.
Yes, you already said that, unless you forgot.
এখানে লুসিয়া কিন্তু একটু ভিন্ন কথা বলছে।
হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আসলে লুসিয়া বলছে যে এ কথা সত্যি যে বাক্যকে কন্ডিশনাল হতে হলে ইফ ক্লজ যে ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। তবে লুসিয়া কিন্তু আরো একটা কথা বলছে।
হ্যাঁ, লুসিয়া বলল যে কন্ডিশনাল বাক্য করতে হলে মেইন ক্লজের সঙ্গে একটা কন্ডিশনাল ক্লজ বসাতেই কিন্তু হবে।
হ্যাঁ, এবং তা না হলে সেই রকম বাক্য হবে অর্থহীন। তবে এটাও সত্যি কথা যে সবসময় ইফ ক্লজ কিন্তু বসানোর দরকার নেই।
তাহলে
ওই যে বললাম যে কন্ডিশনাল বাক্যের দুটি অংশ রয়েছে, কন্ডিশনাল ক্লজ এবং মেইন ক্লজ, সেটা আমাদেরকে লুসিয়া বুঝিয়েই বলল।
আচ্ছা, কিন্তু আমি জানতে চাইছি যে ইফ ক্লজ ছাড়া আর কিভাবে কন্ডিশনাল বাক্য আমরা তৈরি করব।
তাহলে এসো শোনা যাক এ প্রসঙ্গে কাভে আর লুসিয়া আমাদের কি বলছে।
ইউজিং আনলেস ইজ ওয়ান ওয়ে টু মেক কন্ডিশনালস। ইট হ্যাজ আ সিমিলার মিনিং টু ইফ নট। উইথ আনলেস ইউজুয়ালি ইউ ইউজ দ্য প্রেজেন্ট টেন্স ইন দ্য কন্ডিশনাল ক্লজ।
Unless you study, you won't understand grammar.
Otherwise can also be used with conditionals, and it means if this does not happen, or if this were not the case.
We need to hurry, otherwise we'll miss the train.
You might have noticed how otherwise was not used to show the condition. Instead, it's often used in the sentence that shows the result of the condition.
And then we have as long as. When you start a conditional clause with as long as, it has a stronger meaning than if. Using as long as is common in informal situations and when speaking. The more formal written version is so long as and providing.
হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে আনলেস এই শব্দটি ব্যবহার করাও কিন্তু কন্ডিশনাল বাক্য তৈরি করার একটি উপায়, আর এর মানেটা হচ্ছে অনেকটা ইফ নট এরকম মানে বোঝায়।
হ্যাঁ সাবরিনা, তুমি ঠিকই বলেছ। লুসিয়া আরো বলছে যে আনলেস এর সঙ্গে আমরা সাধারণত কন্ডিশনাল ক্লজে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। এবার সাবরিনা, এই ধরনের কন্ডিশনাল বাক্যের এক্সাম্পল দাও তো।
এই যেমন কাভে বলছিল আনলেস ইউ স্টাডি ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড গ্রামার।
বাহ, কাভে আমাদের কিন্তু আরো একটা শব্দের কথা মনে করিয়ে দিচ্ছে।
হ্যাঁ,
যেটা কন্ডিশনাল বাক্য নির্মাণে ব্যবহার করা যেতে পারে, আর সেই শব্দটা হচ্ছে আদারওয়াইজ।
এর মানেটা?
মানেটা হচ্ছে ইংরেজিতে যদি বলি ইফ দিস ডাজন্ট হ্যাপেন, অর্থাৎ যদি এটা না হয় কিংবা এরকমটা না যদি হতো। এবার সাবরিনা, এই যে শব্দটা অর্থাৎ আদারওয়াইজ, এটা ব্যবহার করে একটা বাক্য তৈরি করো তো।
হ্যাঁ, উই নিড টু হারি, আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। আচ্ছা, মানে এটা ঠিক কন্ডিশনাল বাক্য হলো কিভাবে?
বাহ, দারুণ একটা প্রশ্ন করেছো তুমি। কারণ এই বাক্যটা যদি ইফ ব্যবহার করে বলা হয়, যদি আমরা ইফ ব্যবহার করে বলতাম, তাহলে বাক্যটা এরকম হতো, ইফ উই ডোন্ট হারি উইল মিস দ্য ট্রেন। তাহলে তো বাক্যটা কন্ডিশনই হলো।
হ্যাঁ, হলো।
সুতরাং এখানে আদারওয়াইজ শব্দটা ব্যবহার করে অর্থের দিক দিয়ে কন্ডিশনাল বাক্যই কিন্তু তৈরি করা হলো। তবে কাভে আরো একটা জরুরি কথা আমাদের বলছে।
কোন কথাটা?
বলছে যে এই আদারওয়াইজ শব্দটা ঠিক কোনো কন্ডিশন কিংবা শর্ত আরোপের জন্য যে ব্যবহার করা হয় তা নয়, বরঞ্চ বাক্যে এই আদারওয়াইজ শব্দ প্রায়ই ব্যবহার করা হয় সেই শর্তের ফলাফল বা শর্ত না মানার ফলাফল বোঝাতে।
হ্যাঁ, এবার বুঝতে পারছি।
লুসিয়া আমাদের আরেকটি শব্দগুচ্ছের কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে, আর এই শব্দগুচ্ছটি হচ্ছে অ্যাজ লং অ্যাজ। এ সম্পর্কে লুসিয়া আরও কিছু কথা বলছে। বলতো সাবরিনা, লুসিয়া ঠিক কি বলছে?
লুসিয়া বলছে যে যখন আমরা কোনো কন্ডিশনাল বাক্য অ্যাজ লং অ্যাজ দিয়ে ব্যবহার করি, মানে ইফ ব্যবহার না করে যদি আমরা অ্যাজ লং অ্যাজ দিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু তার মানেটা আরও কড়া হয়।
বাহ, ঠিক বলেছ। তবে সেই সঙ্গে লুসিয়া আমাদের আরও একটা কথা মনে করিয়ে দিচ্ছে, যে সাধারণত অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময় আমরা এই অ্যাজ লং অ্যাজ ব্যবহার করে থাকি।
তবে আরও আনুষ্ঠানিকভাবে বলতে গেলে এবং আমরা যদি বলতে চাই, তাহলে আমরা অ্যাজ লং অ্যাজ এর পরিবর্তে সো লং অ্যাজ কিংবা প্রোভাইডিং ব্যবহার করতে পারি।
হ্যাঁ, যেমন আনুষ্ঠানিকভাবে এই বাক্যটা এভাবে বলা যায়, ইউ ক্যান গো আউট অ্যাজ লং অ্যাজ ইউ আর ব্যাক বাই 9 PM। আবার একই বাক্য অনানুষ্ঠানিকভাবে বলতে হয়, ইউ ক্যান গো আউট অ্যাজ লং অ্যাজ ইউ আর ব্যাক বাই 9 PM।
এবার বিষয়টা কিন্তু আমার কাছে স্পষ্ট হয়েছে।
বাহ সাবরিনা, এবার তাহলে আমাদের এই অনুষ্ঠান থেকে আজকের মতো উঠতে হয়। আর আমাদের এই এভরি ডে গ্রামারের প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটি সংকলন আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েব পেজে এবং আমাদের ফেসবুক পেজেও।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন আজকের মতো বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। বাজনাতেই শুনতে পাচ্ছেন এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি ধন্যবাদ তাহেরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান দলের ট্রাম্প মিত্রপক্ষীয়রা আজ সোমবার প্রত্যয় ব্যক্ত করেছেন যে 2016 নির্বাচনী প্রচারণা এবং ওই নির্বাচনকে ট্রাম্পের অনুকূলে প্রভাবিত করতে রুশ অভিপ্রায় বিষয়ে সংশ্লিষ্ট তদন্তানুসন্ধানকে তাড়িত করার পেছনে মূল যারাই ছিল তাদের ব্যাপারে তদন্তানুসন্ধান পরিচালনা করা হবে। ট্রাম্প নাম উল্লেখ না করেই বলেছেন যে অনেকেই দারুণ অশুভ, খুবই বাজে কাজ করেছেন, আমি বলবো রাজনৈতিক প্রতারণামূলক কাজ করেছেন দেশের বিরুদ্ধে, তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে অবশ্যই বলেছেন ট্রাম্প, নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ ব্যতিরেকেই। তদন্তানুসন্ধান চলাকালে ডেমোক্র্যাট দলীয়দের অনেকেই বারবার উল্লেখ করেন তাদের বিশ্বাস ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের লোকজন নিশ্চয়ই রাশিয়ার সঙ্গে মিলে যোগ সাহায্য করেছে এবং পরবর্তীতে প্রেসিডেন্ট বিচার ব্যবস্থার চোখ এড়ানোর চেষ্টা করেন বলে উল্লেখ করেন ওরা। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেন, অপরাধ তৎপরতা যা কিনা কদাচ ঘটেইনি তাকে কি এড়িয়ে যাওয়া সম্ভব? কখনোই নয়। বলেন ডেমোক্র্যাট এবং অরক্ষণশীল মিডিয়ার উচিত ক্ষমা চাওয়া। ২২ মাস যাবৎ চলতে থাকা তদন্ত অনুসন্ধান শেষে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বিশেষ কৌঁসুলি রবার্ট মোলারের সন্ধানী প্রতিবেদনের যে সারাংশ প্রকাশ করেছেন তারই পর এসব মন্তব্য শোনা যাচ্ছে। এখন ইসরায়েলি যুদ্ধ বিমান মঙ্গলবার ভোরে গাজা ভূখণ্ডের ওপর বিমান হামলা চালিয়েছে, আর ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে লাগাতার রকেট ছোঁড়া হচ্ছে বলে জানিয়েছে। এই যে সহিংসতা চলছে এখন, এরই শুরু হয়েছিল সোমবার হতে, যখন কিনা গাজা থেকে ছোঁড়া এক রকেটের আঘাতে তেল আভিভের উত্তরাংশের একটি বাড়িতে সাত ব্যক্তি জখম হন। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলা গাজার কয়েক ডজন লক্ষ্যস্থলে আঘাত আনে, আঘাত লাগে হামাস গোষ্ঠীর নেতার কার্যালয়েও। ওই সময়টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠককালে তিনি বলেন যে ইসরায়েল এটা বরদাস্ত করবে না, সহ্য আমি নিজেও করব না। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নির্বাচন পূর্ব এক পুরস্কার হাতে তড়িঘড়ি দেশে ফিরে যান। ওই পুরস্কারটি ছিল গোলান মালভূমির ইসরায়েলি সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। সোমবার ওই স্বীকৃতির নির্দেশপত্রে সই করার সময় ট্রাম্প বলেন এটা কয়েক দশক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণে বলেছে যে ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতের পর্যুদস্তকরণই সন্ত্রাসী ওই গোষ্ঠীর চিরজীবনের ইতি মনে করাটা সঙ্গত নাও হতে পারে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র বাহিনীর বেশিরভাগটাকেই হঠিয়ে আনার মুহূর্তে এটাই ছিল বক্তব্য ওয়াশিংটনের তরফে। ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণেতারা আজ প্রধানমন্ত্রী টেরিসা মেয়ের কাছ থেকে ব্রেক্সিট নিয়ন্ত্রণ নিয়ে নিতে ভোট দিয়েছে 329-302 ব্যবধানে। এ ভোটে সরকারের পদত্যাগী তিন মন্ত্রীও নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ায় মদত জুগিয়েছেন। এরা সরকারি মন্ত্রিত্ব থেকে ইস্তফাই দিয়েছিলেন যাতে কিনা নিয়ন্ত্রণ গ্রহণকারীদের সঙ্গে মিলে তাঁদের পক্ষে তারা ভোট দিতে পারেন। নিয়ন্ত্রণ লাভকারী আইন প্রণেতারা এখন বিভিন্ন প্রস্তাব নিয়ে বিচার বিবেচনা করে দেখবেন যাতে করে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা প্রস্তাবই কার্যকর করা সম্ভব হয়। আঞ্চলিক একটি নির্বাচন কমিশন পর্যবেক্ষণ গ্রুপ থাইল্যান্ডের রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলের বিরূপ সমালোচনা করছেন। সোমবার প্রকাশিত প্রাথমিক ফলাফল, যা কিনা প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন, সে ভোট গণনায় সামরিক বাহিনীর সমর্থিত ফালাং প্রচারাতকে এগিয়ে থাকতে দেখা গিয়েছে। অথচ সংসদীয় আসনের ক্ষেত্রে লোকানুবর্তী হিউ থাইকেই ফালাং প্রচারাতের 97 আসনের বিপরীতে 137 আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন পরস্পর বিরোধী এ ফলাফলকে মানুষের ভুল হয়ে থাকতে পারে এরকম একটা ব্যাখ্যা দিয়েছে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন মঙ্গলবার বলেছে ভুলভ্রান্তির ফলাফল নির্বাচন কমিশনের সংহতি ভাব ও মূর্তি ক্ষুণ্ণ করেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট শারীরিকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে স্বাস্থ্যগত কারণে 6 সপ্তাহের জন্য জেল থেকে বের হবার অনুমতি দিয়েছে। শরিফ এই মুহূর্তে দুর্নীতি দমন আদালতের রায়ে 7 বছর মেয়াদে জেল খাটছেন। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা বলছেন 69 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর 2 ওপেন হার্ট অস্ত্রোপচার হয়েছে বিদেশে এবং স্বাস্থ্য এখন তাঁর ক্রমশই ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্টের রায়ে সাবেক প্রধানমন্ত্রীর দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে বলা হয় চিকিৎসা তাকে ওই দেশের ভেতরেই করাতে হবে, দেশের বাইরে যাওয়ার উপর তার নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন সগাং চ্যাং। আমি তাহিরা কিবরিয়া এবং আমাদের ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে স্বাধীনতা দিবসের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.